ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে 7 শতাধিক অভিবাসীকে একটি আধা ডুবন্ত নৌযান থেকে উদ্ধার করা হয়েছে।
রয়েছে মানব পাচারের শিকার চট্টগ্রামের শামসুল আলম সৌরভের প্রতিক্রিয়া।
তারা আমাদেরকে প্রতি স্তরে স্তরে মানে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে, মানে রক্তাক্ত করে ফেলছে মারতে মারতে।
আরো রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য আইন তৈরি করতে পারবে না কেন্দ্রের সরকার।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকার পাচারকালে সমুদ্রে ফেলে যাওয়া অভিবাসী ও শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এটি ইতিমধ্যে ভয়াবহ মানবিক সংকটে রূপান্তরিত হয়েছে। এক হিসেব অনুযায়ী 8,000 অভিবাসী সাগরে নৌকায় পানি ও খাদ্য ছাড়াই ভাসমান অবস্থায় অসহায় জীবন কাটাচ্ছেন। ওদিকে শুক্রবার ইন্দোনেশিয়ার উপকূলে ডুবে যাওয়া মানব পাচারকারী ট্রলার থেকে 712 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে।
ইন্দোনেশীয় পুলিশ বলছে, মালয়েশিয়া সমুদ্র সীমা থেকে বিতাড়নের পরে তারা সুমাত্রা দ্বীপ এলাকায় পৌঁছেছিল। গত কয়েকদিনে মালয়েশিয়া এবং ইন্দোনেশীয় নৌবাহিনী এবং কোস্টগার্ড বেশ কিছু অভিবাসীকে স্বদেশে ঢুকতে দেয়নি। যাদের উদ্ধার করা হয়েছে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার দিবাগত রাতে 4 দিনের এক সফরে মালয়েশিয়া গেছেন। যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগদান করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়া গেলেও বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ অভিবাসী, তাদের ভবিষ্যৎ নিয়ে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গুরুত্বের সাথে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সমুদ্রে ভাসমান দুর্গত অভিবাসীদের আশ্রয় এবং সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ একই আবেদন জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত একটি রিপোর্ট এবং সাক্ষাৎকার শুনবেন বিশ্ব সংবাদের পর। নিখোঁজ হওয়ার 2 মাস পর বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের ভারতে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে সরকার নোংরা নাটক করছে এমন মন্তব্য করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। ঢাকা থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
শুক্রবার ঢাকায় এক আলোচনায় বিএনপি পন্থী এ পেশাজীবী বলেন, সালাউদ্দিনের সন্ধান নিয়ে সরকার যে নাটক করার চেষ্টা করছে তা অবাস্তব ও অবিশ্বাস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য এ প্রসঙ্গে বলেন, মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তবে সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বরং সরকারের কয়েকজন মন্ত্রী বিএনপি সালাউদ্দিনের অন্তর্ধানের পেছনে ছিল বলে ইঙ্গিত দিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বুরুন্ডির কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রেসিডেন্ট ফিয়ের এন কুরুনজিজারের বিরুদ্ধে বুধবার যে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয় তার সঙ্গে জড়িত 3 ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্টের এক মুখপাত্র ভয়েস অফ আমেরিকার সাংবাদিক গেব জোসলোকে শুক্রবার জানিয়েছেন যে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সেনাবাহিনীর জেনারেল গুডফ্রয়েড নিয়ামবরাকে এখনও আটক করা সম্ভব হয়নি। প্রেসিডেন্টের মুখপাত্র উইলি নিয়ামুথিয়ে জানিয়েছেন যে নিয়ামবরা সম্ভবত লুকিয়ে আছেন। আটক যে 3 জনকে শনাক্ত করা গেছে তারা হচ্ছেন পুলিশের সাবেক মহাসচিব, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যুত্থান সমর্থনকারীদের এক মুখপাত্র। প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার পারস্য উপসাগরীয় শীর্ষ সম্মেলনে আরব নেতাদের পুনরায় আশ্বস্ত করেছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু চুক্তির ফলে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক বিপন্ন হবে না। তিনি বললেন,
I am reaffirming our ironclad commitment to the security of our Gulf partners. As we've declared in our joint statement, the United States is
President Obama পারস্য উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সুদৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি রয়েছে তাকে স্বাগত জানিয়ে বলেন, ইরান বা অন্য দেশের তরফ থেকে তাদের দেশ যদি কোনো হুমকির সম্মুখীন হয় সেক্ষেত্রে তিনি সামরিক শক্তি ব্যবহার অনুমোদন করার বিষয়টি বিবেচনা করবেন। ওয়াশিংটনের উত্তরাঞ্চলে ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা এবং পারস্য উপসাগরীয় সহযোগী পরিষদের নেতা ও শীর্ষ মন্ত্রীরা অংশ নেন। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এই ছটি দেশ নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগী পরিষদ গঠিত।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বসনিয়ার কর্তৃপক্ষ ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের জন্য লড়াই করার সন্দেহে 12 জনকে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন, 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন। শুক্রবার আইন বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে 2013 এবং 2014 সালে সন্দেহভাজন ব্যক্তিরা সিরিয়া এবং ইরাকে ছিল। দেশব্যাপী গত 8 মাস ধরে অতর্কিত অভিযান চালিয়ে বোমা, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম জব্দ করা হয় এবং সেই সঙ্গে ওই সন্দেহভাজনদেরও আটক করা হয়েছে। বসনিয়ার সরকারি কর্তৃপক্ষ বলছেন ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে লড়াই করার জন্য আনুমানিক 150 জন বসনিয়ান মধ্যপ্রাচ্যে গিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে 50 জন বসনিয়ান ফিরে এসেছে। বসনিয়ায় 3 বছর ধরে চলতে থাকা যুদ্ধ 1995 সালে শেষ হয়। এর আগে দেশটিতে ইসলামিক উগ্রবাদ প্রায় একেবারেই অনুপস্থিত ছিল। অযোধ্যার রাম মন্দির গড়ার জন্য আইন তৈরি করতে পারবে না কেন্দ্রের সরকার। সম্প্রতি অযোধ্যা সফরে গিয়ে এই মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কারণ হিসেবে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। এ সম্পর্কে বিস্তারিত শুনুন পরমাশিস ঘোষরায়ের কাছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এহেন বক্তব্য শোনার পরেই বেজায় চটেছেন হিন্দু ধর্মগুরুরা বলে পিটিআই সূত্রে জানা গেছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে না যাওয়ার আর্জি জানিয়ে বিজেপিকে হুঁশিয়ারিও দিয়েছেন হিন্দু ধর্মগুরুরা। রাম জন্মভূমি কমিটির সদস্য রামবিলাস বেদান্তি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন অযোধ্যার সাধু সন্ন্যাসীরা বিশ্বাস করেন বিজেপিরা তাদের ঠকাবেন না। রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস রাম মন্দির তৈরির ব্যাপারে বিজেপি সরকার একটা উপায় বের করবে বলে আশা করেন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের নানা জেলায়। মেদিনীপুরের পিংলায় 8 দিনের মধ্যে দুবার ঘটে বিস্ফোরণ। বোমা ফেটেছে চলন্ত রেলগাড়ির কামরাতেও। এ নিয়ে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
মেদিনীপুরের পিংলায় প্রথম বিস্ফোরণের 8 দিন পরে ফের বিস্ফোরণ। ফরেন্সিক বিশেষজ্ঞদের সন্দেহ, পুজো আর বিয়ে বাড়ির বাজি নয়, পিংলায় তৈরি করা হতো বোমাও। খাগড়াগড়ের মতো পিংলার বিস্ফোরণের তদন্ত যেতে পারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। গোটা পশ্চিমবঙ্গেই যেন একটা বারুদের স্তূপ। ডাকাতি থেকে ভীতি প্রদর্শন কিংবা রাজনৈতিক দাপট দেখাতে বোমাবাজি, বেড়ে চলেছে বোমার ব্যবহার। 110 বছর আগে এই বাংলায় স্বদেশী আন্দোলনের প্রবক্তরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খোদ বিলেত থেকেই বোমা বানানো শিখে এসেছিলেন। সেই বোমা রাজনীতিতে সারা বাংলা আজ ত্রস্ত। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন যে আল শাবাব জঙ্গিরা লোয়ের সাবেলে এলাকায় 2টি সরকারি ঘাঁটি দখল করে নিয়েছে। লোয়ের সাবেলের গভর্নর আব্দুল কাদির মোহাম্মদ নূর ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানান যে শুক্রবার ভোরের দিকে ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত জঙ্গিরা আডলেগার এবং মোবারক শহরটি আক্রমণ করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে নেপালের যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় তার ধ্বংসাবশেষ তারা উদ্ধার করতে পেরেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। জাতিসংঘ মহাসচিব বানকি মুন পাচারে শিকার হওয়া অভিবাসী ও শরণার্থীদের নিয়ে সাগরে ভাসমান নৌকা উদ্ধারে দক্ষিণ এশিয়ার সরকারসমূহের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর বিদেশে পাচার হওয়ার পর প্রতারিত হয়ে যারা দেশে ফিরে এসেছেন এমন কয়েকজন বাংলাদেশের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
জাতিসংঘ মহাসচিব বানকি মুন এক বিবৃতিতে সাগরে ভাসমান দুর্গত মানুষের বিপদগ্রস্ত নৌকাগুলো উদ্ধার এবং তাদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এটি আন্তর্জাতিক আইনের অত্যাবশ্যকীয় শর্ত। জাতিসংঘ মহাসচিবের ওই বিবৃতির উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্কে তার মুখপাত্র এক সংবাদ ব্রিফিং এ বলেছেন, মুখপাত্র জানালেন জাতিসংঘ মহাসচিব দুর্গত মানুষের সাহায্যের প্রয়োজনে নিজ নিজ সীমান্ত এবং বন্দর খোলা রাখা ও দুর্গত ওইসব মানুষকে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অসংখ্য সাধারণ বাংলাদেশি উন্নত জীবনের প্রত্যাশায় ভিটেমাটি বিক্রি করে যেমন পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায়, তেমনি চরমভাবে প্রতারিত হয়ে ফিরেও এসেছেন কেউ কেউ সবকিছু হারিয়ে। মেহেরপুরের কয়েকটি গ্রামের মাসুদ্দার সওয়ার সহ কয়েকজন বললেন তাদের সেই দুর্ভাগ্যের কষ্টকর কাহিনী।
আমাদের সাগরে মেয়েকে ট্রলারে তুলে দেয়, তোলার পরে মেয়েটি অনেক সাগরের ভেতর ঘোরাফেরা করে, তৃণমূলে ভোগ বলে রাখে আর কিনারা তুলে নেয় রাত থেকে।
যারা গেছেন কিন্তু ফিরে আসেননি তাদের বাবা মা আর স্বজনরা উদ্ভ্রান্তের মতো এখন শুধুই বিলাপ করছেন। এদিকে মানব পাচার বন্ধে বাংলাদেশ কর্তৃপক্ষ বিশেষ অভিযান শুরুর কথা বললেও কথিত বন্দুকযুদ্ধে দালাল অভিযোগে পাঁচজনের নিহত হওয়া, সামান্য কয়েকজন ছোটখাটো ধরা ছাড়া তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না এই অভিযানের। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মানব পাচারকারীদের হাত থেকে উদ্ধার পাওয়া এমনি একজন হচ্ছেন চট্টগ্রামের শামসুল আলম সৌরভ। তিনি বললেন থাইল্যান্ডে মালয়েশিয়ায় তার দুর্দশার কথা। কিছুক্ষণ আগে ওয়াশিংটন থেকে টেলিফোনে তার সাথে কথা বলেছেন আনিস আহমেদ।
মালয়েশিয়াতে যেতে চাইনি, আসলে আমাকে পাচারকারীরা অপহরণ করে নিয়ে গেছিল, মানে হাত পা বেঁধে তারা নিয়ে গেছিল, আমাদেরকে অজ্ঞান করে তারা নিয়ে গেছিল, আমরা যেতে চাইনি। তারা আমাদেরকে প্রতি স্তরে স্তরে মানে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে, মানে রক্তাক্ত করে ফেলছে মারতে মারতে। 21 দিন উপর ছিলাম, আমাদের ভিতর থেকে প্রায় অর্ধেক লোক মারা গেছে। এরপরে প্রায় 21 দিন পরে আমরা থাইল্যান্ডে পৌঁছে গেছি, তারপরে আমাদের একটা পাহাড়ের ভিতরে নিয়ে গেছে। সেখানেও আমাদের চোখের সামনে দেখছি বিভিন্ন জাতের নারীদেরকে আমরা দেখছি তারা জুলুম নির্যাতন করে রক্তাক্ত করে মেরে ফেলে। তারপরে ওখানে আমরা প্রায় 2-3 লক্ষ টাকা করে বাংলা টাকা দিয়ে তাদেরকে যখন দিছি তখন তারা আমাদেরকে ছেড়ে দেয়। প্রায় ওই সময় পর্যন্ত আমার 3 মাস হয়ে যায়। হ্যাঁ, এরপরে তারা আমাকে ছেড়ে দিয়েছে। এখন পাহাড়ের ভিতর থেকে আমি কোথায় যাবো? আমি যাইতে 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 মালয়েশিয়ার বর্ডার পর্যন্ত বসলাম, পুলিশ আমাকে ধরে ফেললো। সেখান থেকে আবার আমি 10 মাস জেলে কারাদণ্ড ভোগ করে বাংলাদেশে ফিরে আসছি। জেলের ভিতরেও মানে যা কষ্ট পাইছি তা সংক্ষেপে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। সেখানে বাদ পাইতাম না, ঠিক মতো পানি পাইতাম না, আমাদের শরীর পচে গেছিল মানে পোড়া উঠতে উঠতে।
তো এই পাচারকারীরা কোথাকার, বাংলাদেশের মালয়েশিয়ার কোথাকার?
তাদের একটা আছে সেন্টিকেট আছে, যে আমি দেখছি যে বার্মার লোকও আছে, বাংলাদেশের লোকও আছে, থাইল্যান্ডের লোকও আছে, মালয়েশিয়ার লোক নাই।
এবং তারপরে আপনি ফিরে আসলেন কি?
আমি ফিরে আসলাম বাংলাদেশের দূতাবাসের সঙ্গে, আমাদের ফ্যামিলির লোকজন যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে টাকা পয়সা দিছে, টাকা পয়সা দেওয়ার পরে তারা 10 মাস পরে আমাকে ফেরত দিছে।
আপনি বলছিলেন যে মারধর করেছে, মারধর ওখানে কারা করলো আপনাদের?
মারধর করছে যে যারা ওই যে টলারে যারা নিয়ে যাচ্ছে, টলারে যারা স্টাফ ছিল তাদের হাতে, স্যার প্রত্যেকের হাতে অস্ত্র ছিল স্যার, এই জন্য তারা মারতে পেরেছিল বেশি।
জনাব শামসুল আলম সৌরভ, আপনাকে অনেক ধন্যবাদ।
চট্টগ্রামের একটি বেসরকারি সংগঠন ইউথ পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা দীর্ঘদিন ধরে কাজ করছে স্বদেশে ফিরে আসা দেশান্তরী মানুষদের নিয়ে। যারা মানব পাচারকারীদের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এমন লোকজনদের পুনর্বাসনের জন্য এই সংগঠনটি ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ প্রচেষ্টায় কাজ করছে। তাদের এই কার্যক্রম এবং মানব পাচার প্রতিরোধ বিষয় নিয়ে ইফসার প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সিরাজউদ্দিন বেলালের সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
মানব পাচার সাম্প্রতিক বিশ্বের একটা বিরাট সমস্যা, এবং আমরা লক্ষ্য করেছি যে এতে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এই মানব পাচারের শিকার হচ্ছেন। তো এ বিষয়ে আপনাদের সংগঠন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন এই সমস্ত শিকার ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কাজ করছে, কি ধরনের কাজ করছেন আপনারা আসলে?
আমরা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা মানব পাচারের থেকে যারা উদ্ধার হয়ে আসেন তাদের জন্য তাদের যে সামাজিক পুনর্বাসন প্রয়োজন সে বিষয়ে আমরা বিস্তারিত ভাবে কাজ করে যাচ্ছি। বাট ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন দীর্ঘদিন থেকে আপনার চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে মানব পাচার বিষয়ের সাথে ওতপ্রোত ভাবেই মানে আপনার কাজ করে যাচ্ছে, বিশেষ করে প্রিভেনশন প্রোটেকশন প্রসিকিউশন বা আদার্স যে বিষয়গুলো আছে সে বিষয়ে নেই।
এই যে প্রিভেনশনের কথা আপনি বললেন, অর্থাৎ এটাকে প্রতিরোধ করা, সেটার ব্যাপারে আপনাদের কার্যক্রম কি?
আমরা বিশেষ করে তৃণমূল পর্যায়ে মানুষ যাতে সচেতন হয় এখন বিভিন্ন ধরনের ইনফরমেশন ফেয়ার তথ্য মেলা করে থাকছি, পাশাপাশি যে বাংলাদেশে যে বিশেষ করে মুখ্যত দুটো দিবস আছে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং আন্তর্জাতিক অভিবাসন দিবস, এই অভিবাসী দিবস এবং মানবাধিকার দিবসকে ঘিরে আমরা যাতে জনসচেতনতা তৈরি হয় সেজন্য দিবসগুলো উদযাপন করি, সিগনেচার ক্যাম্পেইন পাশাপাশি ইনফরমেশন ফেয়ার বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম দেখানোর মধ্য দিয়েই মূলত জনসচেতনতা তৈরি করার জন্য এই কাজটা করে থাকি।
কিন্তু এই যে মানুষ দেশান্তরী হচ্ছে এটার একটা প্রধান কারণ তো অর্থনৈতিক, ইকোনমিক মাইগ্রেশন বলা হয়, তো এটা রোধ করার জন্য এই অভাবী লোকদেরকে অন্য দেশে এভাবে অবৈধভাবে যাতে চলে না যায় এটা রোধ করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন?
আসলে দক্ষিণ পূর্ব যে বাংলাদেশের যে অংশে বিশেষ করে সমুদ্রপথে ব্যবহার করে যে পাচার বা অবৈধ অভিবাসন প্রক্রিয়াটা দীর্ঘদিন থেকে চলে আসতেছে, এটির সাথে কিন্তু কক্সবাজার অঞ্চলের যে রোহিঙ্গা জনগোষ্ঠীরা বসবাস করে তারা যে দীর্ঘদিন পর্যন্ত এখানে ভাগে ভাগ হয়ে বসবাস করেন, কেউ কেউ আছেন আপনার ক্যাম্পে আবার কেউ কেউ আছেন ক্যাম্পের বাইরে, ক্যাম্পের বাইরের সংখ্যাটা সবচেয়ে বেশি এবং এটি ধারণা করা হয় 3 লক্ষ থেকে 5 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু এখানে বসবাস করে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথেই মূলত প্রথম এই সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। খুব ছোট অঙ্গীকার 2000 সালের গোড়ার দিকে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একসনের দালালরা কিন্তু এই সমুদ্রপথে মানব পাচারটা শুরু করে, কিন্তু এটি আস্তে 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 এত ব্যাপক আকার ধারণ করে এটি শুধুমাত্র এখন আর চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলের উপকূলীয় অঞ্চলে সীমাবদ্ধ নাই, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই দালাল চক্র যারা অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা বিভিন্নভাবে লোক সংগ্রহ করে তাদেরকে প্রতারিত।
আপনি বলছিলেন যে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন স্যার কিছু কিছু প্রকল্প আছে এই যে পাচার হয়ে যাওয়া মানুষরা যখন ফিরে আসে তাদের পুনর্বাসনের জন্য, কি ধরনের প্রকল্প আপনাদের আছে?
তাদেরকে আমরা সামাজিক পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। গত 5 বছরে USAID এবং উন্ডোকের সহযোগিতায় আমরা এই যে পাচার থেকে ফেরত আসা মানুষকে জীবন দক্ষতা প্রশিক্ষণের মধ্য দিয়ে সঠিকভাবে তারা যাতে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য জীবন দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করছি, পাশাপাশি প্রত্যেকটা পাচারের শিকার মানুষের সাথে বসে তার জন্য একটা কর্ম পরিকল্পনা ঠিক করছি যে কিভাবে সে আসলে কি চায়, ওই ধরনের কেস টু কেস ধরেই কিন্তু আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গত 5 বছরে আমরা প্রায় 8 শতাধিক মানুষকে আমরা এই কার্যক্রমের আওতায় সহযোগিতা করেছি।
জনাব সিরাজউদ্দিন বেলাল, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এবারে রয়েছে যুব সংবাদ। ক্যানাডার একটি বিশ্ববিদ্যালয়ে নারী ও লিঙ্গ সমতা বিষয়ে PhD গবেষণা করছেন বাংলাদেশি তরুণী জেবুন্নেসা চপলা। তিনি ক্যানাডায় একটি FM রেডিওতে বাংলায় অনুষ্ঠানও করছেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে চপলা বাংলাদেশ সহ সারা বিশ্বের নারীর ক্ষমতায়নের জন্য নারী শিক্ষার সুযোগ বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বাংলাদেশের উন্নয়নে তরুণ সমাজকে কাজে লাগানোর কথাও বলেছেন তিনি। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন সেলিম হোসেন।
জেবুন্নেসা চপলা, আপনি তো উইমেন জেন্ডার এন্ড সেক্সুয়ালিটি নিয়ে PhD করছেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন খুব ভালো অবস্থায়, কিন্তু তারপরেও বাস্তবে বাংলাদেশে নারীর স্বাধীনতা বা নারীর সামাজিক মর্যাদা কতটুকু?
সারা বিশ্বের নারীর ক্ষমতায়ন নিয়ে কিন্তু যুদ্ধ চলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী হলেই যে সে দেশের নারীদের ক্ষমতায়ন হয়ে গেছে বলে যেটা আমরা ভাবি, সেটার সাথে আমি একমত নই। কেন একমত নই সেটা একটু বলি। যে সকল নারীদেরকে আমরা ক্ষমতায় দেখছি, তারা সেই পুরুষতান্ত্রিক যে একটা কাঠামো, সেই কাঠামোর বাইরে বেরিয়ে কিন্তু কাজ করছে না। তারা দেখতে হয়তো নারী, তাদের ভাবনাগুলো পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা কিন্তু প্রভাবিত। আমরা সবাই ভীষণভাবে আহত যে সম্প্রতি নববর্ষে যে ঘটনাটা ঘটে গেল, কি বলবো আমি জানি না। তবে এটা বলতে চাই যে নারীর উপর সহিংসতা, এটা আজকে বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। এর পেছনে আমি বরাবরই শিক্ষাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করি।
নারীদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য কি করা উচিত আমাদের?
প্রথমত নারীদের শিক্ষার প্রয়োজন। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, 2003 সালে আমি প্রথম সুইডেনে পড়াশোনা করতে আসি। এই 2003 সালেও যে পরিমাণ সামাজিক বাধা পেরিয়ে আমাকে বিদেশে পড়তে আসতে হয়েছিল, সে কথা আমার আজও মনে আছে। এবং এগুলো যতদিন না পর্যন্ত নারীদের জীবন থেকে আমরা দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে নারীর ক্ষমতায়ন হবে না বলে আমি মনে করি।
তরুণ সমাজের উন্নয়নে কি করা যায়, আপনার কি পরামর্শ?
সবার আগে যেটা দরকার হচ্ছে, আমাদের রাষ্ট্রযন্ত্রটা ঠিক মতো কিন্তু সচল থাকতে হবে। আরো অনেক বেশি পুরুষদের চাই যারা এই বিষয় নিয়ে কথা বলবে।
বাংলাদেশের আপনি জানেন সিংহভাগই হচ্ছে তরুণ, এই তরুণরা বাংলাদেশের উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে, একজন তরুণ হিসাবে আপনি কি পরামর্শ দেবেন?
আমি নিজে একজন তরুণ হয়ে বলছি, তাদেরকে নিয়ে অনেক আশা এই জন্য যে এই জেনারেশনটা আগের জেনারেশনের চাইতে অনেক বেশি উন্মুক্তভাবে চিন্তা করতে শিখেছে, অনেক বেশি নারীর ক্ষমতায়নের জন্য আজকে ভয়েস রেইজ করতে শিখেছে, পাশাপাশি মানবিক মূল্যবোধগুলো জাগ্রত করবার জন্য যে ধরনের পড়াশোনাগুলো দরকার সেটা আমাদেরকে বাড়াতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আমাদের তরুণদেরকে বেশি করে এঙ্গেজ করতে হবে, এর কোনো বিকল্প নেই।
আপনি ক্যানাডাতে একটি বাংলা রেডিও প্রোগ্রাম করছেন, কিভাবে করলেন এবং উদ্দেশ্য কি ছিল এবং সেটি কতটুকু সফল হয়েছে?
আমি বাংলাদেশে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ছিলাম 2003 সাল পর্যন্ত। দেশের বাইরে চলে আসার পর থেকে আমার ভেতরে যে শিল্পী সত্তাটা, ওটা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। আমি চর্চা করতে পারছিলাম না, আমি বাংলায় গান করতে পারছিলাম না, বাংলায় অনুষ্ঠান করতে পারছিলাম না। আমার নরওয়ে, সুইডেন এবং আমেরিকার পড়াশোনার যে জীবনটা ছিল সেখানে আমি এই সুযোগগুলো পাইনি। ক্যানাডাতে ক্রস কালচারাল এডুকেশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং এখানে CFCR 90.5 নামে একটি কমিউনিটি রেডিও রয়েছে, যেখানে আরো প্রায় 15টি ভাষার অনুষ্ঠান চলছিল, শুধু বাংলা অনুষ্ঠান ছিল না। তো আমি 2010 সালে যখন এই শহরে এলাম, এই শহরের নাম হচ্ছে সাসকাটুন, তো সাসকাটুনে আসার পরে আমি একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমি একটা বাংলা অনুষ্ঠান চালু করব। একক প্রচেষ্টায় বলতে পারেন আমি শুরু করলাম এবং আমার হাজবেন্ড ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে এবং আমাদের কমিউনিটির যারা প্রবীণ ব্যক্তিত্ব যারা ছিলেন তারাও ভীষণভাবে এটাকে প্রশংসা করেছেন এবং তারা সবাই এগিয়ে এসেছেন বলেই আমি পেরেছি এই কাজটা শুরু করতে।
আচ্ছা, এই রেডিও অনুষ্ঠানে কি কি চলে?
সপ্তাহে একদিন হয়, প্রতি রোববার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হয়। এখানকার বিভিন্ন সেটেলমেন্ট এজেন্সি এবং ছাত্রদের জন্য কোন ধরনের তথ্যগুলো, জবের তথ্য বলেন বা ক্যারিয়ার বিল্ড আপের জন্য বা লার্নিং অপরচুনিটি আর কোথায় কোথায় কি কি আছে সেগুলোকে তুলে ধরা, ছোট্ট সোনামণিদের যে আসর সেখানে বাচ্চাদেরকে এখানকার কালচারের সাথে পরিচয় করানোর জন্য যে বিষয়গুলো তুলে আনা সেগুলোকে আমি একটু একটু করে তুলে আনতে শুরু করলাম।
সম্প্রতি আপনি একটি পুরস্কার পেয়েছেন CBC ফিউচার 40 উইনার্স নামে, কেন পেয়েছিলেন এবং কেমন লেগেছে?
যে আমি যেহেতু সমাজের বিভিন্ন স্তরে নেমে সামাজিক আন্দোলনগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি, এই অ্যাওয়ার্ডটি আমাকে ভীষণভাবে উৎসাহ দেবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
অভিবাসীদের জন্য, কানাডা বা যুক্তরাষ্ট্র নয়, সমগ্র পৃথিবীতে বাংলাদেশি অভিবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে?
আমি আসলে ক্রস কালচারাল এডুকেশনটাকে আমি খুব প্রায়োরিটি দিয়েই বলছি যে আমাদেরকে এই সমাজে থাকতে হলে, এই সমাজকে বুঝতে হলে আমাদেরকে এদেরকেও বুঝতে হবে এবং আমাদের বাঙালিত্ববনাকেও ছেড়ে দিলে হবে না, কিন্তু খুব বেশি বাঙালি আবার হয়ে গেলে হবে না, দুটোর মধ্যে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে এবং এদেশের মানুষদেরকে সম্মান করতে হবে, এদের সংস্কৃতিকেও সম্মান করতে হবে এবং নিজের সংস্কৃতিকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার চেষ্টাটা চালিয়ে যেতে হবে।
ধন্যবাদ জেবুন্নেসা চপলা, আপনাকে অজস্র ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকাকেও অসংখ্য ধন্যবাদ।
ওয়েলকাম টু ইংলিশ ইন এ মিনিট।
না, ঠিক এক মিনিটই নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকার পাচারকালে সমুদ্রে ফেলে যাওয়া অভিবাসী ও শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এটি ইতিমধ্যে ভয়াবহ মানবিক সংকটে রূপান্তরিত হয়েছে। একক হিসেব অনুযায়ী 8,000 অভিবাসী সাগরে নৌকায় খাদ্য ও পানি ছাড়া ভাসমান অবস্থায় অসহায় জীবন কাটাচ্ছে। শুক্রবার ইন্দোনেশিয়ার উপকূলে ডুবে যাওয়া মানব পাচারকারী ট্রলার থেকে 712 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে তারা বাংলাদেশী এবং রোহিঙ্গা। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেন। বুরুন্ডির কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজারের বিরুদ্ধে বুধবার যে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয় তার সঙ্গে জড়িত 3 ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্টের এক মুখপাত্র ভয়েস অফ আমেরিকার সাংবাদিক গেব জোসলোকে শুক্রবার জানিয়েছেন যে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর জেনারেল গুড ফ্রয়েড নিয়ামবারাকে এখনও আটক করা সম্ভব হয়নি। প্রেসিডেন্টের মুখপাত্র উইলি নিয়ামুটিয়ে জানিয়েছেন যে নিয়ামবারা সম্ভবত লুকিয়ে আছেন। আটক যে 3 জনকে শনাক্ত করা গেছে তারা হচ্ছেন পুলিশের সাবেক মহাসচিব, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যুত্থান সমর্থনকারী এক মুখপাত্র। প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার পারস্য উপসাগরীয় শীর্ষ সম্মেলনে আরব নেতাদের পুনরায় আশ্বস্ত করেছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু চুক্তির ফলে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক বিপন্ন হবে না। প্রেসিডেন্ট ওবামা পারস্য উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সুদৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি রয়েছে তাকে স্বাগত জানিয়ে বলেন, ইরান বা অন্য দেশের তরফ থেকে তাদের দেশ যদি কোনো হুমকির সম্মুখীন হয় সেক্ষেত্রে তিনি সামরিক শক্তি ব্যবহার অনুমোদন করার বিষয়টি বিবেচনা করবেন। ওয়াশিংটনের উত্তরাঞ্চলে ক্যাম্প ডেভিডের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের নেতা ও শীর্ষ মন্ত্রীরা অংশ নেন। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এই 6টি দেশ নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগী পরিষদ গঠিত। বসনিয়ার কর্তৃপক্ষ ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের জন্য লড়াই করার সন্দেহে 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন। শুক্রবার আইন বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে 2013 এবং 2014 সালে সন্দেহভাজন ব্যক্তিরা ইরাক এবং সিরিয়ায় ছিল। দেশব্যাপী গত 8 মাস ধরে অতর্কিত অভিযান চালিয়ে বোমা, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম জব্দ করাসহ ওই সন্দেহভাজনদেরও আটক করা হয়। সোমালিয়ার দক্ষিণাঞ্চলের স্থানীয় এক কর্মকর্তা জানান, আল শাবাব জঙ্গিরা লোয়ের সাবেলে এলাকায় 2টি সরকারি ঘাঁটি দখল করে নিয়েছে। লোয়ের সাবেলের গভর্নর আব্দুল কাদির মোহাম্মদ নূর ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানান যে শুক্রবার ভোরের দিকে ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত জঙ্গিরা আঢেগলে এবং মুবারক শহরে আক্রমণ চালায়। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর 75 কিলোমিটার দূরে ওই এলাকা দুটো অবস্থিত। নূর জানান, হামলায় বেশ কয়েকজন সরকারি সেনা নিহত হয়েছে এবং তিনি বলেন শহর দুটি পুনরায় দখল করার জন্য তিনি সেনাদের জড়ো করছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে নেপালে যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় তার ধ্বংসাবশেষ তাদের একটি দল শনাক্ত করতে পেরেছে। হেলিকপ্টারটি গত মাসের শেষের দিকে যে ভূমিকম্প আঘাত হানে সেই দুর্গত গ্রামগুলোর দেশ ত্রাণ সামগ্রী বহন করে নিয়ে যাচ্ছিল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.